1952 সালের ফেব্রুয়ারিতে আমি ঢাকা কলেজে পড়তাম। তখন আমি যে 52-র 21 ফেব্রুয়ারিতে যে মিছিল হয়েছে সেটাতে পার্ট নিয়েছিলাম আর কি। তো মিছিলের আগে আমাদের একটা মিটিং হয়েছিল, তার মেইন কারণ হলো 20 ফেব্রুয়ারি রাত্রিবেলা যে আমাদের বড়দের যে মিটিং হয়েছিল সেটা হচ্ছে ওই সর্বদলীয় রাষ্ট্রভাষা কমিটির মিটিং হয়েছিল। সেখানে ওনারা বলছিল যেহেতু গভর্নমেন্ট বাধা দিচ্ছে প্রসেশন করতে, তোমরা স্টুডেন্টরা যেন কোনো প্রসেশন না করে, কারণ 144 ধারা জারি করা হয়েছে, তাতে হতাহত হতে পারে মানুষ। তো সেই জন্যই আমাদের মিটিংটা ছিল ওখানে। মিটিং এ জনাব গাজীউল হক এখন প্রয়াত, উনি প্রিসাইড করছিলেন, উনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তখন। তো মিটিংয়ে আলটিমেটলি আমরা ডিসিশন নিয়েছি যে না, আমরা বুড়োদের কথা শুনবো না, আমরা প্রসেশন করিয়া জগন্নাথ হলে ছিল তখন প্রাদেশিক অ্যাসেম্বলির হল, তো ওখানে যাব, যে প্রাদেশিক অ্যাসেম্বলির লোকদেরকে কনভিন্স করতে চেষ্টা করব যে অন্তত আজকের অধিবেশনে তোমরা এখান থেকে পাশ করে দাও যে ইস্ট বেঙ্গলের অ্যাসেম্বলি পাশ করতেছে যে বাংলা রাষ্ট্রভাষা হওয়া উচিত। এই জন্যই মিটিংটা হলো, মিটিং এইটা ডিসাইড হলো। তারপরে যখন গেট দিয়ে বের হওয়ার সময় তখন আমি ছিলাম কিছুটা পিছনের দিকে আর কি, মিটিং এর সময় ও গেটের সময় আমি তাড়াতাড়ি চলে গেছি, আই ওয়াজ ইন দ্য ফ্রন্ট প্রসেশনের। তো ফ্রন্টে যখন আমরা গেটে গেলাম তখন পুলিশ আমাদেরকে বাধা দিল আর কি। তো বাধা দেওয়ার পরে পুলিশ লাঠি ধরে আমরা আমাদেরকে বন্ধ করে রাখছে। আমরা আবার লাঠি তখন ঠেলতে আরম্ভ করলাম আর কি, পুলিশের সঙ্গে কতক্ষণ ধস্তাধস্তি গেছে আমাদের। তখন টিয়ার গ্যাস ছাড়তে আরম্ভ করেছে। তা আমি তো গ্রামের ছেলে, এইসব বুঝি না। তো যখনই শব্দ শুনছি তখন মনে হচ্ছে যে গুলি হচ্ছে বোধ হয় বন্দুক। পরে বুঝলাম যে না, এটা গুলি না, এটা টিয়ার গ্যাস। এত বেশি টিয়ার গ্যাস আমার গেছে, আমি আর তখন নড়তে চড়তে পারছিলাম না, কিছু চোখে দেখতে পারছিলাম না। তখন ওই পার্টটা, এখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যে পার্ট, এইটা তখন ইউনিভার্সিটির আর্টস বিল্ডিং ছিল আর কি। ওখানে একটা প্রেয়ার রুম ছিল, ওখানে যাই আমি আবার চোখে পানি দিতেছিলাম। এরপরে কিছু সংখ্যক লোক ছাত্ররা তখন প্রসেশন করে অ্যাসেম্বলির দিকে যাচ্ছিল আর কি। অ্যাসেম্বলিতে এদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তখন এরা মেডিকেল কলেজের হোস্টেলের ভিতরে ঢুকে গেছে। মেডিকেল কলেজের হোস্টেল তখন এখানে কতগুলো ব্যারাক ছিল, যেটা এখন নার্সেস কোয়ার্টার, কতগুলো টিনের শেড ছিল, তার মধ্যে 20 নম্বর শেড হলো লাস্ট। 20 নম্বর শেডের লাস্টেই রুমটা, ওই রুমের থেকে মাইক্রোফোন সেট করিয়া ওখান থেকে কথাবার্তা বলা হচ্ছিল, গান গাচ্ছিল, ওদেরকে ধমকাচ্ছিল, টিপিক্যাল যা হয় আর কি, বিদ্রোহের সুর। ওইটা অ্যাসেম্বলির দিকে ফেস করা আর কি মাইক্রোফোন, তখন অ্যাসেম্বলিতে কাজের বাধা হচ্ছিল, তখনই তারা এই গুলিটা হয় তখন আর কি।
যখন গুলি হচ্ছিল, আপনি তখন এক্স্যাক্টলি মিছিলটা কোথায় ছিল?
তো গুলিটা হয়েছে তখন এক্স্যাক্টলি মিছিল ছিল না, ওইটা মিছিল তখন ছত্রভঙ্গ হয়ে গেছে। কিছু সংখ্যক লোক এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছে মেডিকেল কলেজ হসপিটালের প্রেমিসেসে। তো সত্যিকারের কথা বলতে গেলে আইনত এই গুলি হওয়ার কথা না, কারণ এই ছেলেরা একটা কম্পাউন্ডে আছে যেখানে 144 ধারা প্রযোজ্য না, 144 ধারা প্রযোজ্য রাস্তাতে তখন মিছিল ছিল না। এদেরকে যে মারা হয়েছে এটা বেআইনি ভাবে মারা হয়েছে। যদি 144 ধারা ভঙ্গ করার জন্য মারত তাহলে রাস্তাতে মারেনি এদের। এখন যেখানে শহীদ মিনার এই জায়গাতেই মারা হয়েছে, কিন্তু এই জায়গাটা তখন ছিল মেডিকেল কলেজ হোস্টেলের প্রেমিসেস ভিতরে।
গুলি হওয়ার পরে আপনার তো ছত্রভঙ্গ হয়ে গেলেন, যখন গুলি হলো তখন আপনি কি করলেন? তারপরে আপনি
না, আমি তার ওই পার্টে ছিলাম না, কারণ আমার এত বেশি প্রবলেম ছিল চোখ নিয়ে যে আমি অ্যাকচুয়ালি ওই গুলির সময় ওখানে ছিলাম না।
ও, আপনি যে মিছিল করলেন, প্রথমে আপনি মিছিল করলেন, মিছিল ছত্রভঙ্গ হওয়া পর্যন্ত মিছিলে আপনি ছিলেন?
শুরুতে ছিলাম, তারপরে তো মিছিল একটা মিছিল চলে গেছে ওইদিকে, যাওয়ার পরে ওরা তখন ইউনিভার্সিটির ভিতরে ঢুকছে।
মিছিলটা শুরু হয়েছিল কোথা থেকে?
সেটা হচ্ছে এখন যে একটা গেইটে দেখবেন লেখা আছে মেডিকেল কলেজ হসপিটালের একটা গেইট আছে যেটা পূর্ব দক্ষিণ দিকে, সেখানের গেইটে লেখা আছে যে এই গেইট দিয়েই মিছিলটা বাইরে ছিল। তো সেই গেইটটা এখন মেডিকেল কলেজ হসপিটালের গেইট হয়ে গেছে, কিন্তু ওইটা তখন ছিল ঢাকা ইউনিভার্সিটির আর্টস বিল্ডিং এর গেইট।
তো আপনি ঢাকা কলেজের ছাত্র ছিলেন তখন, ঢাকা কলেজ থেকে আপনি ওখানে প্রথমে গেলেন মেডিকেল কলেজ চত্বরে মিছিল করার জন্য?
হ্যাঁ, আমরা ঢাকা কলেজ থেকে গেছি।
আপনার এই যে ঢাকা কলেজে আপনি আপনার সাথে আর কারা কারা ছিলেন যারা ভাষার আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন?
এক্স্যাক্টলি কে গেছে আমি তো জানি না, কারণ এগুলো সবই ইন্ডিভিজুয়াল এফোর্টে হয়েছে। কারণ এর কয়দিন আগে নাজিমুদ্দিন সাহেবের একটা মিটিং ছিল পুরানা পল্টনে, তো সেই মিটিংও আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু মিটিংটা পণ্ড করে দিয়েছিলাম। ওই নাজিমুদ্দিন সাহেব যখন দাঁড়াইল তখন আমরা এত গন্ডগোল করতেছিলাম, স্পন্টেনিয়াস, কিন্তু এগুলো কোনো প্রোগ্রাম ছিল না কারো। তো নাজিমুদ্দিন সাহেব একমাত্র বক্তৃতা দিছে, বলল যে কেয়া হুয়া, এই করে বসে গেছে, কারণ আর বক্তৃতা দিতে উনি পারেনি। তো এখন মাঝে মাঝে আমি একটা বইতে দেখলাম যে নাজিমুদ্দিন সাহেবের ওই বক্তৃতার কোটেশন, তো আমি হাসতেছিলাম, নাজিমুদ্দিন সাহেব বক্তৃতা দেয়নি, যেহেতু এটা প্রিন্টেড আকারে বেরিয়ে গেছে তো এটা পাওয়া যায় দুনিয়াতে।
জি, আপনি কি তখন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন ঢাকা কলেজে?
আমরা মামুলি আর কি লোকাল ইলেকশন ফিলেকশন করতাম।
কোন ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন?
এর আগে আমি যখন ঢাকা কলেজের সময় আমি যুক্ত ছিলাম না। আমি যখন হাই স্কুলে পড়ি তখন আমরা আবার ইস্ট পাকিস্তান মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলাম, যেটা এস্টাবলিশড বাই শেখ মুজিবুর রহমান।
21 ফেব্রুয়ারির পরে অন্য কোন রাজনৈতিক কর্মকাণ্ড বা বিক্ষোভের সাথে যুক্ত ছিলেন?
না, আমরা লোকাল পলিটিক্স মানে
1952 সালের
পরে
আপনার মিছিলে যে গুলি হলো, তারপরে তো আপনি হোস্টেলে ফিরে আসলেন না?
হ্যাঁ,
তো এরপরে 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, তারপরে তো পুরো বাংলাদেশ
22 ফেব্রুয়ারিতে আবার একটা মিছিল হয়। তো ওখানে ওই যে জায়গাতে গুলি হয়েছিল সেই জায়গাতে একটা গায়েবি জানাজা হয়, তারপর আরেকটা মিছিল বাইরে হয় তখন মেডিকেল কলেজ হসপিটাল হোস্টেলের ওখান থেকে।
আপনি কি ওই সব মিছিলে গিয়েছিলেন?
হ্যাঁ, ওই মিছিলে গেছিলাম। ওই মিটিংয়ে তখন লাঠিচার্জ হয়েছিল। ওই মিটিং প্রথমে অ্যালাউ করেছে যেতে, তো এটার সেকেন্ড বাগিচার ওইদিকে চলে গেছে মিটিং। তারপরে 2-3 জায়গায় লাঠিচার্জ হয়েছে। ওই মিটিংয়ে আমি তখন ছিলাম যেটারে এখন ঢাকা হল বলে, ঢাকা হলের গেটের সামনে। আমাদের সাথেই লাঠিচার্জ হয়েছে এবং কতগুলো স্টুডেন্টরে উঠিয়ে নিয়ে গেছে। তার মধ্যে আমার তালতো ভাই ছিল একজন, ওরা উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু আমি তখন গেটের ভিতরে ঢুকে বসি, তো গেটের ভিতরে ঢুকলে তো আর আমার উঠানোর কথা নেই, আমি রাস্তায় ছিলাম না। পরের জীবনে মেডিকেল কলেজে আমরা ওই লোকাল স্টুডেন্টস পলিটিক্স করতাম, যেটা আমি এখনও বিশ্বাস করি যে ছাত্ররা বাইরের রাজনীতি করা উচিত না, কিন্তু তাদের নিজেদের রাজনীতি করা উচিত, যেটা স্টুডেন্টস পলিটিক্স। কিন্তু আমাদের দেশে যে প্রবলেমটা এখন হয়ে গেছে যে এরা তো একটা রাজনৈতিক সংস্থার লেজুড় হয়ে দালালি করতেছে, সেটা আমি কোনো সময়ই পছন্দ করিনি এবং এখনও করি না, ভবিষ্যতেও কোনোদিন করব না।
আপনি তো বাংলাদেশের ভাষা আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং ভাষা আন্দোলনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর প্রত্যক্ষদর্শী। ভাষা দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়াতে প্রবাসীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি?
এখানে কয়েকটা পয়েন্ট আছে। 1 নম্বর হলো যে এখনো মানুষ এটাকে শোকের দিবস হিসেবে ইউজ করে, এটা 100% রং। কারণ 21 ফেব্রুয়ারির এই ঘটনা না হলে হয়তোবা বাংলাদেশের লিবারেশন অনেক দেরি হয়ে যেত, হয়তো একদিন, কারণ পাকিস্তান এইভাবে থাকতে পারত না, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু আর অনেক দেরিতে হইত। কিন্তু 21 ফেব্রুয়ারি এটা ঘটাতে এটা ত্বরান্বিত হয়েছে। তো এখানে এটা আমাদের গৌরবের দিন, এখানে যে কালো পতাকা বা কালো ব্যাজ ধারণ করে এটা তো কমপ্লিটলি রং। এটা আমি বহুদিন আগে থেকেই এটার বিরুদ্ধে, এমনকি আমার যখন পরে বিয়ে হয় আমার ওয়ালিমা হয়েছে 21 ফেব্রুয়ারিতে, ইচ্ছা করিয়া, যে এটা সুখের দিন, এটা গৌরবের দিন, এটা কান্নার দিন না। আর বিশেষ করে এখন যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে গেছে, এটা তো গৌরব অনেক বড়, এটা একটা বিশ্বব্যাপী ব্যাপার।
আপনি মনে করেন যে এটা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা শোকের দিন না হয়ে এটা একটা উৎসবের দিন,
এটা বিরাট গৌরবের দিন, এটা তো উৎসব হওয়া উচিত।
বাংলাদেশের এই যে বাংলা ভাষাকে আরো বিকশিত করার জন্য, সারা বিশ্বে বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার কোন পরামর্শ রয়েছে?
আমরা অ্যাকচুয়ালি বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন করে একটা সম্মেলন করতাম এখানে বছর বছর, সেটা আমি শুরু করেছিলাম শিকাগো থেকে, আমার সঙ্গে আরো কলিগ ছিল। তো ওইটা অবশ্য আমরা চালাতে পারিনি, এটা স্থগিত হয়ে গেছে, কারণ মানুষের সাহিত্য সংস্কৃতি বললে খুব বেশি ইন্টারেস্ট হয় না মানুষের। এইটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ফরওয়ার্ড যেতে হবে। একটা কথা আমরা প্রায় শুনি, বিশেষ করে আমাদের যারা এখানে প্রবাসী আমরা আছি, যে আমাদেরকে বাংলা ভাষার বা বাংলা কৃষ্টির অমুকটা ধরে রাখতে হবে। এই কথাটা আমি কমপ্লিটলি এগ্রি করি না। ধরে রাখতে কেন হবে, এটাকে অগ্রসরে নিয়ে যেতে হবে। তো অগ্রসর করতে গেলে আপনাকে এটা বিশ্বে ছড়াইতে হবে। এটা আমি আমাদের একটা কনফারেন্স হয়েছিল ঢাকাতে, সেখানে আমি দ্ব্যর্থ ভাষায় বলেছিলাম যে বাংলা একাডেমি বাংলাদেশে থাকার কোনো জাস্টিফিকেশন নেই। বাংলা একাডেমি থাকবে নিউ ইয়র্কে, মস্কোতে, লন্ডনে, প্যারিসে, ঢাকাতে তো, বাংলাদেশে তো প্রত্যেকটা বিদ্যালয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি, সব কিছুই তো বাংলা একাডেমি, এখানে আবার বাংলা একাডেমি কেন থাকবে?
আপনি মনে করেন যে বাংলা একাডেমির মতো যে সংস্থা সেটা প্রবাসে থাকা উচিত, বিভিন্ন দেশে থাকা উচিত বাংলা ভাষাকে প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেওয়ার
জন্য। ডেফিনেটলি আমি তখন এক্সাম্পলও দিছিলাম সেদিন, ব্রিটিশ কাউন্সিল কোথায় থাকে? এটা তো লন্ডনে না, ব্রিটিশ কাউন্সিল নানান দেশে আছে। ইউএসআইএস কোথায় থাকে? ঢাকাতে থাকে, লাহোরে থাকে, দিল্লিতে থাকে, নিউ ইয়র্কে তো নাই, ওয়াশিংটনে তো নাই। এটা এক্স্যাক্টলি আপনাকে ওইভাবেই যাইতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো এখন যে অবস্থায় আছে, এটা যে কি, আমার ভাষায় ব্যক্ত করার মতো ভাষা আমার কাছে নাই, আর আমি গুনে শেষ করতে পারছি না যে কত রকম শিক্ষা ব্যবস্থা আছে। আমার যদি এখন একটা নাতি নাতনি থাকে, তাদেরকে স্কুলে দিতে চাই, আমি কোন স্কুলে দেব? আমার জানার মতো 13 না 14 রকম স্কুল আছে। 13-14 রকমের স্কুল দিয়ে তো একটা জাতি চলতে পারে না। একটা বেসিক এডুকেশন তো কমন হইতে হবে, এরপরে যে আমি স্পেশালাইজ করতে পারি। আমি ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ প্রিস্ট হবে, হইতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রিস্টেরও তো বেসিক কিছু এডুকেশন দরকার আছে, তারও ম্যাথমেটিক্স এডুকেশন দরকার আছে, তারও ভাষাগত এডুকেশন দরকার আছে। আবার যে ডাক্তার হচ্ছে তারও ধর্মজ্ঞান দরকার আছে। কাজেই বেসিক একটা এডুকেশন দরকার, যেই লেভেল পর্যন্তই হোক, তারপরে আপনি ব্রাঞ্চ করতে পারেন। কিন্তু এই যে জন্ম থেকে যে ব্রাঞ্চ হয়ে যাচ্ছে 13-14 রকমের স্কুল প্রথা, এটা তো কোন রকমই জাস্টিফাই করতে পারছেন না, আর আমি পারবো না কোনোদিন।
ডক্টর সিরাজুল্লাহ, ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।